नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जय मुदिरेत् मुखं करोति वाचलं पङ्गुलं हयतगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्यैश्वरं नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपतकसमनेति नाम्नि। কালকে পর্যন্ত আমরা শ্রবণ করেছিলাম সপ্তম স্কন্দ ভাগবতম থেকে ভগবান নৃসিংহদেবের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে। তিন দিন ব্যাপী আমরা নৃসিংহদেবের আবির্ভাবের সম্পর্কে আলোচনা করছি। তো কালকে আমরা আলোচনা করেছিলাম কিভাবে হিরণ্যকশিপু মন্দার পর্বতে গিয়ে তপস্যা করছে আর তপস্যা করে তার ফল প্রাপ্ত হয়েছে। তো ব্রহ্মা এসেছেন আর হিরণ্যকশিপু এইভাবে তপস্যা করেছে যে দেবতারা পর্যন্ত গিয়ে ভগবান বিষ্ণুকে জানাচ্ছেন আপনি তাড়াতাড়ি কাউকে শান্ত করুন, এই তপস্যার ফলে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড উত্তপ্ত হয়ে গেছে। তখন ব্রহ্মা স্বয়ং এসে তারপর তাকে বরদান করেছেন। তাই আমি বলছিলাম কীভাবে ব্রহ্মার কাছে সমর বর প্রার্থনা করেছে, কিন্তু ব্রহ্মা বলছেন যে আমার তো মৃত্যু হবে, আমি তোমাকে কী করে অমর বর দিতে পারি। আসলে ভৌতিক জগতে সবাইয়ের বিনাশ হবে, কেউ অল্প দিনের পরে কেউ বেশি দিনের পরে, সবাইয়ের আয়ু একদিন না একদিন শেষ হবে। যারা ব্রহ্মলোকে আছে, জনলোক মহলোক সব একদিন শেষ হয়ে যাবে, প্রলয় যখন হবে। সেজন্য ভাগবতে নিরোধ মুক্তি আশ্রয় যে দশটা বিষয় বর্ণনা করা হয়েছে, তার মধ্যে একটা যে নিরোধ, যেরকম প্রথমে সৃষ্টি হয় একটার পর একটা বস্তু সৃষ্টি হয়, সেই রকম প্রলয়ও হয়। তো বিভিন্ন প্রকারের প্রলয় আছে, চার প্রকারের প্রলয় আছে। প্রতি মনুর শাসনকালের পরে একটা প্রলয় হবে, আর একাত্তর মনু শাসনকালে ব্রহ্মার একদিন হবে। তো ব্রহ্মার দিনের অবসান একটা প্রলয় হবে। তো ওই প্রলয়ের সময় আমাদের ভূলোক ভূবলোক স্বর্লোক এইসব প্রলয় হয়ে যাবে, আর উপরের লোকগুলো থাকবে। কিন্তু জনলোকে যারা অধিবাসী তারা অত তারা সেখানে থাকতে পারে, তারা মহল্লোকে গিয়ে সে ভগবানের আরাধনা করবে। তো ব্রহ্মার রাত্র যখন শেষ হবে আবার ব্রহ্মার প্রাতকালে সৃষ্টি আবার সৃষ্টি হবে। তো এই একরকমের প্রলয়। আরেকটা প্রলয় আছে প্রাকৃতিক প্রলয়। প্রাকৃতিক প্রলয়টা কি, ব্রহ্মার আয়ু যখন শেষ হবে, 100 বছর ব্রহ্মার আয়ু, এখন 100 বছর পর্যন্ত ব্রহ্মা তিনি এই ধরাধামে থাকবেন, মানে ব্রহ্মলোকে থাকবেন এই ব্রহ্মাণ্ডে। তো এখন ব্রহ্মার আয়ু 50 বছর হয়েছে। তো 100 বছর পূর্ণ হলে পাশ ব্রহ্মাণ্ড শেষ, সব কিছু ব্রহ্মাণ্ডের যত উপাদান রয়েছে সব মহাবিষ্ণুর শরীরে লীন হয়ে যাবে, আর যত জীবাত্মা রয়েছেন তারা নিজে নিজের কর্ম নিয়ে আবার সে মহাবিষ্ণুর শরীরে লীন হয়ে যাবেন, তখন আর ব্রহ্মাণ্ড আর থাকবে না। তো এই একরকমের প্রলয় হচ্ছে, একেবারে প্রাকৃতিক প্রলয়। আর একটা হচ্ছে আত্যন্তিক প্রলয়। আত্যন্তিক প্রলয় মানে কি, না যখন জীবাত্মার আর এই জগতে তার কোনো স্থিতি থাকবে না, সে ভগবত ধামে চলে যাবে। তো এভাবে আমরা দেখতে পাচ্ছি যে ব্রহ্মা হলেও তার জীবনের একটা অবসান রয়েছে। তখন ব্রহ্মা বলছেন আমারও জীবনের অবসান আছে, আমি তোমাকে কী করে অমর বর দেব। তখন হিরণ্যকশিপু তার বুদ্ধি লাগিয়ে ভাবছে যে আমি এইরকম একটা বর নেব তো অটোমেটিক আমি অমর হয়ে যাব। তো হিরণ্যকশিপু বলছে আমি দিনে মরব না, রাত্রে মরব না, জলে মরব না, স্থলে মরব না, আকাশে মরব না, অস্ত্রশস্ত্রের দ্বারা মরব না, কোনো সর্প আঘাতে মরব না, কোনো মুনি ঋষিদের অভিশাপে মরব না, এরকম অনেক মরবানাবলের লিস্ট বানিয়ে শেষে বলছে আপনি আমাকে বর দেন যে আপনার সৃষ্ট কোনো প্রাণীর হাতে আমি মরব না, কারণ ব্রহ্মাণ্ডে যা কিছু সব তো ব্রহ্মা সৃষ্টি করেছেন। তো সে মনে করছে যে এইভাবে একটা বর নিলে আমার মৃত্যু হবে না। তো এটা একটা আশ্চর্য প্রবৃত্তি, হ্যাঁ এটা একটা আশ্চর্য প্রবৃত্তি। তো কিন্তু ভগবান, ভগবান কাছে তো এই চালাকি চলে না। ভগবান বলছেন ভগবদ গীতায় যত ছলনাকারী আছেন, ছলনা করে প্রতারণা করে, আমি তার মধ্যে এক্সপার্ট, সব থেকে বেস্ট ছলনাকারী। তা আমি মানে চিন্তা করি ভগবান আবার এই গুণটা কেন থাকলো, ছলনা করবে। তো তারপরে বুঝলাম ভগবান এই গুণটা না থাকলে এদেরকে শাসন করতো কে, যা চিটিং বাস। ভগবান আমি সব থেকে বেস্ট চিটিং বাস, ছলনা করে আমি দ্বিতীয় ক্রিয়া না কিরকম বলেছেন একটা। তো ভগবানকে কে চিটিং করবে, ইয়ে চিন্তা করছে আমি এইভাবে করে অমর হয়ে যাব। ভগবান অত এক্সপার্ট, ব্রহ্মা যা বর দিয়েছিল আর হিরণ্যকশিপু মনে করছে এইসব বর প্রাপ্ত হয়ে গেলে, কালকে আমি বলছিলাম না ব্রহ্মা বর দিয়ে দিয়েছেন, খুশি হয়ে বর দিল, আর বর দিয়ে যখন চলে যাচ্ছেন তখন অসুর, তো অসুরের ভক্তিটা এরকম এই। এসে হিরণ্যকশিপু হাত তালি দিয়ে বলছে হ্যাঁ ব্রহ্মা বলছে আমাকে অমর বর দেবে না, আর আমি বুদ্ধি করে অমর বরটা নিয়ে নিলাম ওর কাছ থেকে। সে মনে মনে কলা খাচ্ছে, হ্যাঁ আমি বুদ্ধি করে অমরে পূজা করলো, উপাসনা করলো, আর তার প্রভুকে বলছে আমি ঠকিয়ে তাকে বরটা নিয়ে নিলাম। আসলে কিন্তু ভগবান ব্রহ্মা যা বর দিয়েছেন সব বরকে ঠিকভাবে রক্ষা করে হিরণ্যকশিপুকে মেরে ফেলেছেন। সে রাত্রে মরে না, দিনের মরে না, জলে স্থলে মরে না, ব্রহ্মার সৃষ্ট জীব, নরসিংহ ভগবান ব্রহ্মার সৃষ্ট জীব নয়, তার হাতে মরে না। ব্যাপার আছে ব্রহ্মা বর দিয়ে দিয়েছেন, শিব খুব আশুতোষ ভোলানাথ সঙ্গে সঙ্গে বর দিয়ে যা চাইবে হ্যাঁ তথাস্তু, হ্যাঁ সেজন্য দেখে যতগুলো অসুর না এই শিব আর ব্রহ্মার পূজা করে। তা বলে আমি বলছি না যারা শিব পূজা করে তারা সব অসুর, তারা নয়, তারা পরম বৈষ্ণব ভালো, কিন্তু অসুরেরা এই যেরকম রাবণ ও বড় শিবের পূজা করত, কংস বড় শিবের ভক্ত ছিল, এরা সব। আর শিব তো ভোলানাথ বাবা আশুতোষ, যে যা চাইবে হ্যাঁ হ্যাঁ তথাস্তু বলে দেবে, আগে পিছিয়ে বিচার করবে না। যেরকম একটা অসুর ছিল না কি তার নাম বিকাশুর না কিশোর, ভস্মাসুর, ভস্মাসুর, হ্যাঁ তো কি তো সে শিবকে সন্তুষ্ট করছেন। শিব বলছেন কি বর তোমার লাগবে, না প্রভু আমাকে বর দেন যার মাথায় আমি হাত দেবো সে ভস্ম হয়ে যাবে। আর শিব তো আশুতোষ খুশি হয়ে গেছেন হ্যাঁ তথাস্ত, হ্যাঁ তখন সে তো মূর্খ অসুর, তো এই অসুরা যে পূজা করে ঠাকুরদের এইরকম, আমাকে ঠাকুর ঠিক বর দিল তো কী করে জানবো, টেস্ট করে দেখতে হবে। তো সে শিবের মাথায় হাত লাগাবে যাচ্ছে, তা কাজ করে কি না। তো শিব তখন দেখে মার ধৌড় পালাছেন ওখান থেকে। শিব কেন পালাছেন, ভয় পালাছেন ধরে, আরে বাপরে বাবা আমাকে জ্বালিয়ে ফেলবে, আরে শিবের মাথায় হাত দিয়ে বা জ্বালিয়ে ফেলবে, যে শিব সারা ব্রহ্মাণ্ডকে ভস্ম করে দিতে পারে, তিনি হচ্ছেন সংহারকর্তা শিব, রাইট। আর সে শিবকে এই হাত দিয়ে কি জ্বালিয়ে দিতে পারে, আর শিব ভয় পালাছেন না, শিব ভয় পালাচ্ছেন না, শিব হচ্ছেন খুব ভক্তবৎসল। তো শিব চিন্তা করছেন আমি আমার ভক্তকে আমি বর দিয়েছি, সে ভক্তের কী করে আমি ক্ষতি করবো। শিব খুব ভক্তবৎসল, তিনি খুব আশুতোষ, খুব সহজে তিনি সন্তুষ্ট হয়ে যান। তো সেই জন্যই তিনি চলে যাচ্ছেন, আর এই ভস্মাসুর দৌড়াচ্ছে। তারপর ভগবান বিষ্ণু দেখছেন তো মহাসমস্যা হলো এই অসুরকে নিয়ে, ভগবান বিষ্ণু একটা ব্রাহ্মণ রূপ ধারণ করে এসেছেন এই ভস্মাসুরের কাছে। আরে রে তুমি কোথায় আছো, কোথায় আছো? তো বুঝে বলছে এরকম শিবজি আমাকে বর দিয়েছেন, বরটা ঠিক কাজ করবে কিনা আমাকে জানতে হবে, তাই আমি তার মাথায় হাত দিয়ে টেস্ট করবো কাজ করে কিনা। তো ভগবান তো খুব চালাক, ভগবান বলছেন আরে আরে আমি তো ভাবলাম তুমি খুব বুদ্ধিমান বলে, হ্যাঁ তুমি বুদ্ধিমান, এখন দেখছি পুরো নম্বর ওয়ান মূর্খ তুমি লেখেনা, আরে তুমি অত কষ্ট করে মাথায় হাত দিয়ে টেস্ট দৌড়াচ্ছ কেন ওর পেছনে, তুমি তোমার মাথায় হাত দিয়ে টেস্ট করতে পারছো না? তো ইয়ে বল হ্যাঁ ঠিক কথা, তো আমি কেন কষ্ট করে দৌড়াবো, তোর মাথায় হাত দিয়ে সেখানে ভস্ম হয়ে গেছে। তখন ভগবান বিষ্ণু সে ব্রহ্মা শিব সবাইকে ডেকে বলছে তোমরা, আমি কোনো একটা পুরাণে পড়েছি বলছে তোমরা দেবতারা কোনো বুদ্ধি খরচ করো না কাউকে বর দেওয়ার আগে, যে যা মাগে তা দিয়ে দাও, আর যেন হয়রান হবে তখন আমার কাছে তোরা, এইরকম ভগবান বলছেন। তো দেবতারা এরকম করে, ব্রহ্মা শিব যে যা চাইবে দিয়ে দেবে, আর যখন বিপদে পড়বে চলো ক্ষীরসাগরের কাছে, বিষ্ণু আমাকে সাহায্য করো, সাহায্য করো। তো ভগবান বিষ্ণু তিনি এইটা প্রভুপাদ বলছেন, এইটাই পার্থক্য দেবতার ভগবানের মধ্যে, এটাই পার্থক্য। দেবতাদেরকে পূজা করো, যা চাইবে তা দিয়ে দেবে, কিন্তু ভগবানকে পূজা করো, ভগবান দেওয়ার আগে 10 বার চিন্তা করবে, আমি এটাকে দিব কি না। হ্যাঁ, সেই জন্যই কিন্তু ভগবান চিন্তা করে দিয়ে তো কিছু দেয়, আবার কিছু দেয় না। তাই ভগবানের কেউ বেশি পূজা করে না, ঠিক না? নেই, কালী মন্দিরে যা, শিব মন্দিরে যা, দুর্গা মন্দিরে যা, সরস্বতী পূজা যা, লম্বা লম্বা লাইন পড়ে আছে। আর বিষ্ণু মন্দিরে যা, কেউ নেই সেখানে। হ্যাঁ, সব বিষ্ণু মন্দিরে শুধু কি আরশোলা আর ইন্দুর ঘুরছে, ওখানে দীপ দেওয়ার নেই। হ্যাঁ, কেন না, বিষ্ণু তো দেবে না, আর বিষ্ণু তো দেবে না, আরো ডেঞ্জারাস আছে। বিষ্ণু বলছেন, আমি যাকে অনুগ্রহ করবো তার যা আছে নিয়ে যাবো তার কাছ থেকে, যা দাহম অনুগ্রহ আমি হরিষে তার ধনম সনাই তত ধনম তেজন্ত সজনম দুঃখ দুঃখানং। কে পূজা করবে, ভগবান হরে কৃষ্ণ আপনি যান আপনার রাস্তায়, আমরা যাচ্ছি অন্য জায়গায়। তা কেউ বিষ্ণু ভগবানকে পূজা করে না, কে পূজা করবে? হ্যাঁ, যজন্তি সুমেধা সহ, যারা মেধাবী বুদ্ধিমান তারা পূজা করবে। যে ভজে সে বড় চতুর, যে কৃষ্ণ ভজে সে বড় চতুর, যে মায়া ভজে সে হয় ফতুর, সে ফতুর হয়। আর কৃষ্ণ ভক্তরা জানে যে আমি চাইলেও ভগবান দিবে, কিন্তু আমার যেটা ভালো সেটা দিবে। আমি তো বোকা, আমি জানি না কি মাগতে হয় ভগবান কাছে। আমার মনে আছে ছোটবেলা থেকে আমার বাবা যখন মন্দিরে যেতাম, বাবা বলতেন তুমি প্রার্থনা কর ধন জন গোপলক্ষ্মী, ধনম দেহি জনম দেহি যশম দেহি। ইস্কনে জয়ন করে আসি শিখলাম যে মহাপ্রভু কি শিখেছেন, না ধনম না জনম না সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে। তামারে কোনোটাই লাগবে না, সম্পূর্ণ উল্টো। যে ভক্ত সে জানে যে ভগবান কাছে কি চাইতে হয়, আর যদি ভুলে কিছু চেয়ে বসে তাহলে ভগবান সেটা করেকশন করে দেন। সেটা ভগবান বলছেন, অকাম সর্বকাম মুখ্য কাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজন্তে পুরুষম পরম। অকাম, তোমার কোনো কামনা বাসনা নেই, সর্বকাম তোমার সমস্ত কামনা বাসনা আছে, বা মুক্তি কাম আছে, যাই হলো ভগবানের উপাসনা কর। হ্যাঁ, যজন্তে পুরুষম পরম, যে বুদ্ধিমান ব্যক্তি তার ভৌতিক বাসনা থাকুক, তার ভৌতিক বাসনা নাই থাকুক, মুক্তি কামনা থাকুক, পরম পুরুষ ভগবানের পূজা কর। কেউ বলবে আমার যদি ভৌতিক কামনা বাসনা থাকে তাহলে আমি তো দেবতাদেরকে পূজা করে পাবো, বলে পরম পুরুষ ভগবানকে কেন ডাকবো? তো ডাকলে দুটো কাজ হবে, কি হবে না, কখনো কখনো পরম পুরুষ ভগবান তিনি আমাদের ভৌতিক কামনা বাসনা পূর্ণ করবে, চরিতার্থ করবে, চরিতার্থ করার পরে তারপর আবার ভক্তিও দেবে। আর কখন কখন ভগবান কি করবে না, ভক্ত দেখে তার ভৌতিক জিনিসটা তার কাছে হরণ করে নিয়ে নেবে, নিয়ে তাকে শিক্ষা দেবে। তো এই জন্যই আমাদের যাই হোক না কেন, আমাদের পরম পুরুষ ভগবানেরই উপাসনা করা উচিত। হ্যাঁ, দেবাদেবীদেরকে উপাসনা করা দরকার নেই, আবার দেবাদেবীদেরকে উপাসনা করা দরকার নেই বলে তাদেরকে যে অসম্মান করবো তাও নয়। শাস্ত্রে বলছেন ভগবান যে পর্যন্ত দেবাদেবীদের প্রতি তুমি অসম্মান করবে, তাদেরকে সম্মান করবে না, ততদিন তোমার অন্তরে শুদ্ধ ভক্তি জাগ্রত হবে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় একটা। দেবাদেবীদেরকে অত বড় পজিশন দিয়েছেন, যখন জয় বিজয়, কালকে পরশুদিন আমি বলতে ভুলে গেছি, এটা মনে এখন এসে গেল। জয় বিজয় চতুষ কুমারকে আটকেছিল না, প্রথম দিন বলছিলাম, তারপরে ভগবান বিষ্ণু চতুষ কুমার জয় বিজয়কে অভিশাপ দিয়ে দেবে। তখন ভগবান বিষ্ণু লক্ষ্মী দেবীকে নিয়ে গেটের কাছে এসেছেন, এসে জয় বিজয়ের পক্ষ না হয় সে তার জয় চতুষ কুমারের পক্ষে হয়, জয় বিজয়কে খুব জোরে ভর্সনা করছেন। হে, তোমাদের অত সাহস, আর এই ব্রাহ্মণদেরকে তুমি বৈকুণ্ঠে প্রবেশ নিষেধ করে দিল, এই ব্রাহ্মণদের কৃপায় আমি ভগবান হয়েছি, এদের চরণ ধুলি নিয়ে আমি মাথায় লাগাই বলে লক্ষ্মী দেবী সবসময় আমার বক্ষ বিলাসীন হয়েছে। মানে ব্রাহ্মণ তার ভক্তকে অত বড় পজিশন দিয়েছে। আর তখন শেষে একটা কথা বলেছিলেন, পরশু আমি বলে গেছি বলতে, বলছে তুমি এদের চরণে অপরাধ করছ, এদের চরণে অপরাধ করলে যে এর ব্রাহ্মণ বৈষ্ণবদের চরণে অপরাধ করবে তার বিনাশ হবে, এমনকি আমার হাত যদি কোনো ব্রাহ্মণ বৈষ্ণব অপরাধ করে তাহলে আমার হাত কেটে দিতে আমি দ্বিধা করবো না। ভগবান অত বড় কথা বলছেন, আমার হাত যদি করে তো ভগবান বলছে আমার হাতে যদি কোনো অপরাধ করে তাহলে আমি আমার হাতও কেটে দেব। হ্যাঁ, বৈষ্ণব ব্রাহ্মণ অপরাধ করলে তখন আমাদের বৈষ্ণব আচার্যরা অত বড় কথা ভগবান মুখ থেকে বেরোচ্ছে যে আমি আমার হাত কেটে দেবো, তো আমাদের আচার্য বলছেন ভগবান যখন বলছেন যে আমার হাত কেটে দেবো তার মানে হচ্ছে ভগবান বলছেন আমার ডান হাত বাম হাত, কারা আমার ডান হাত বাম হাত? এই শিব ব্রহ্মা দেব এরা ভগবানের ডান হাত বাম হাত। তো বলছে শিব ব্রহ্মা এরাও যদি এরকম করে তাহলে তাদেরকে আমি বিনাশ করে দেবো। হ্যাঁ, কথা প্রসঙ্গে আমি বলছি এটা। তো এই জন্যই ভগবান কাছে বেশি চালাকি করতে হয় না, সেজন্য আমাদের সবসময় অকাম সর্বকাম মুখ্য কাম উদারাধি তীব্র না ভক্তি যোগনা যজন্তে পুরুষম পরম, তো আমাদের সে পরম পুরুষ ভগবানের উপাসনা করা উচিত। তো কালকে হিরণ্যকশিপু এইরকম খুব তার বুদ্ধিমত্তা দেখিয়ে সে বর প্রাপ্ত হয়ে এসেছে, আর সে বর প্রাপ্ত হওয়ার পরে আর সমস্ত ব্রহ্মাণ্ডে তার কার্যকলাপ শুরু করে দিয়েছে। দেবতা অসুর গন্ধর্ব পাতাল লোক কিন্নর লোক আর নাগলোক সব কিছুকে তার হাত মুঠায় নিয়ে এসেছে। কালকে আমি বলছিলাম স্বর্গের দেবতারা পর্যন্ত তার সেবায় নিযুক্ত হচ্ছে। জল বায়ু অগ্নি অগ্নি দেবতা বায়ু দেবতা বরুণ দেবতা দ্বারা পরিচালিত হচ্ছে না, হিরণ্যকশিপুর নির্দেশ অনুসারে পরিচালিত হচ্ছে। গন্ধর্ব কিন্নর অপ্সরারা ইন্দ্র বরুণ ইত্যাদি দেবতাদের সামনে নৃত্য করছে না তাদের সন্তুষ্টের জন্য, সবাই হিরণ্যকশিপুর সন্তুষ্টের জন্য তারা নৃত্য করছে। আর সমস্ত সাগরে যত ধন রত্ন সব রয়েছে তারা নদীর মাধ্যমে সবাই হিরণ্যকশিপুর বাড়িতে পৌঁছে দিয়ে যাচ্ছে। আর সেই হিরণ্যকশিপুর প্রাসাদের বর্ণনা দেওয়া হচ্ছে, সেমানে ইন্দ্রেরও এরকম প্রাসাদ নেই, অত সুন্দর অত ঐশ্বর্য। কালকে বলছিলাম যে হিরণ্যকশিপু অষ্টসিদ্ধি প্রাপ্ত হয়েছে, এই অসুরেরা সব অষ্টসিদ্ধি প্রাপ্ত হয়ে যায়, অনিমা লঘিমা এদের কোনো ব্যাপার নাই। তো এইভাবে এসে সমস্ত ব্রহ্মাণ্ডকে তার নিয়ন্ত্রণে রেখেছে। আর দেবতাদের অবস্থা খুব খারাপ, তো দেবতারা গিয়ে ভগবান বিষ্ণুকে প্রার্থনা করেছেন, যজ্ঞ বন্ধ করে দিয়েছে, যজ্ঞ আহুতি দেওয়া হচ্ছে, ও দেবতাদের নামে আহুতি দেওয়া হবে না, সব হিরণ্যকশিপুর নামে আহুতি দেওয়া হবে সব কিছু। ব্রাহ্মণ মানে হিরণ্যকশিপু যারা পূজা করে তারা ব্রাহ্মণ, তা নাহলে কেউ আর থাকতে পারবে না, এরকম অবস্থা সৃষ্টি করেছে। তো দেবতারা গিয়ে ভগবান কাছে প্রার্থনা করছেন, তো ভগবান বলছেন হ্যাঁ এখনই তোমাদের একটু খারাপ টাইম যাচ্ছে, তোমার একটু ভুগতে হবে, কিছু সহ্য করতে হবে। এটা আমি বলি কিন্তু মুরাসুর আর অসুর মুরাসুর আর দেবতাদের সঙ্গে যুদ্ধ লেগেছিল, তখন দেবতার পরে হেরেই গেছে, হেরে গিয়ে ভগবান বিষ্ণুর কাছে গিয়েছেন যে প্রভু আমাদের সাহায্য করুন, আমাদেরকে অসুরেরা এরকম হয়রানি করছে। তখন কিন্তু ভগবান বলছে ও দেবতারা তোমাদেরকে অসুরের আক্রমণ করছে, চলো 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 আমি যাই তোমাদের রক্ষা করবো না। তখন ভগবান কি বলছেন, তোমাদের খারাপ টাইম যাচ্ছে, ওই টাইমটা যাওয়ার পরে তোমাদের সাহায্য করতে দেবো আমি, এখন তোমাদের ভোগান্তি আছে ভোগ করতে হবে। তা মানে কি, মানে ভগবান তো এই জগৎকে চালাচ্ছেন, কাকে দিয়ে চালাচ্ছেন, কার দ্বারা ভগবান এই ব্রহ্মাণ্ডকে চালাচ্ছেন? ভগবানের প্রতিনিধিকে কেউ জানেন কে? দেবতারা? না, দেবতারা কার দ্বারা পরিচালিত হচ্ছে কে বলতে পারবে? কার দ্বারা? কি মহামায়ার দ্বারা? না, ব্রহ্মার দ্বারা? না, মহাবিষ্ণুর দ্বারা? না, যজ্ঞমার দ্বারা? নয়, মাতাজি কে? গুরুদেব? কাল, কালের দ্বারা চালাছেন এই জগৎ। কালাস্মিহম, মহাকাল এই জগৎকে পরিচালনা করছে, কালের প্রভাবে সব সৃষ্টি হচ্ছে, সব বাড়ছে, সব বিনাশ হচ্ছে। কাল হচ্ছে ভগবানের আর একটা রূপ, তাই যখন কালকে এখানে দিয়েছেন, কাল ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত, ভগবান ইচ্ছা করলে এক মুহূর্তকে এক যুগ বানিয়ে দেবে, এক যুগকে এক মুহূর্ত বানিয়ে দিতে পারে। ভগবান শক্তি আছে, কিন্তু শক্তি থাকলেও যখন ভগবান কাল রূপে বা কালকে নিযুক্ত করেছেন তাকে সম্মান দিচ্ছেন, কালের প্রভাবকে সম্মান দিচ্ছেন। তখন ভগবান বলছেন যে আমি আবির্ভূত হব, তোমাদের দুঃখের বিনাশ হবে, কখন না আমার শুদ্ধ ভক্ত প্রহ্লাদ তার উপর যখন অত্যাচার শুরু হবে তখন আমি আবির্ভূত হয়ে তোমাদের এই সমস্যার সমাধান করব। তো হিরণ্যকশিপুর চার পুত্র ছিলেন, প্রহ্লাদ, সংলাদ, অনুলাদ আর হ্লাদ। হ্লাদ এই চার পুত্র হিরণ্যকশিপুর ছিলেন। তো প্রহ্লাদ ছিল বড়। তো এখানে বলা আছে, নারদমুনি বলছেন, হে রাজন, প্রহ্লাদ মহারাজের মহৎ গুণাবলী আজও জ্ঞানবান মহাত্মা এবং বৈষ্ণবরা কীর্তন করে থাকেন। সমস্ত সদ্গুণ যেমন ভগবানের মধ্যে সর্বদাই বিরাজমান, তেমনই তার ভক্ত প্রহ্লাদ মহারাজের মধ্যে সেগুলি নিত্য বিরাজমান। তো ভগবানের মধ্যে যে সদ্গুণাবলী থাকে, ভগবানের ভক্তের মধ্যে সেগুলি থাকে। সেজন্য বলা আছে, যশাস্তি ভক্তি ভগবত্য কিঞ্চন সর্বৈ গুণেস্তত্র সমাসতে সুরা, হরাব অভক্তস্য কুত মহৎগুণ মনেরেথ নাশতি ধাবতি বহি। এখানে দেখতে পাচ্ছি আমরা প্রহ্লাদ মহারাজ আর হিরণ্যকশিপু, যশাস্তি ভক্তি ভগবত্য কিঞ্চন, যার ভগবানের প্রতি নিষ্কিঞ্চন অকিঞ্চন ভক্তি রয়েছে, সর্বৈ গুণেস্তত্র সমাসতে সুরা, তার মধ্যে সমস্ত ভগবত গুণাবলী দিব্য গুণাবলী প্রকাশিত হয়। কিন্তু হরাব অভক্ত সে কুত মহৎ গুণ, যে হরের অভক্ত ভক্ত নয় তার কি ভালো গুণ আছে, কুত মহৎ গুণ, তার অবস্থা কি হয়, না মনে রথ না আসিত ধাবতি বহি, মনরূপক রথের উপরে আরোহণ করে সে সব সবসময় বাহিরের দিকে দৌড়াচ্ছে নিজের বিনাশ করবার জন্য। ঠিক যেরকম আমরা দেখতে পাচ্ছি হিরণ্যকশিপু, সে তথাকথিত কত গুণাবলীতে ভূষিত ছিল, সে বিরাট বড় জ্ঞানী ছিল, বড় যোগী ছিল, বড় তপস্বী ছিল, এত বড় তপস্যা করত যে ব্রহ্মা আশ্চর্য হয়েছেন তার তপস্যা দেখে। কিন্তু অতগুলি সদ্গুণাবলী থাকা সত্ত্বেও তাকে সারা জগতে কি বলে জানে, কি সে, সেটা অসুর, হরা বা অভক্ত সে কুত মহৎ গুণ, তার মধ্যে কোনো ভালো গুণ নেই। কিন্তু তার পুত্র প্রহ্লাদ সমস্ত সদ্গুণাবলীর সে অধিকারী হতে পারল। তখন প্রশ্ন হচ্ছে যে কী করে অত বড় ভক্ত হয়ে গেল। এই প্রশ্ন তার সহপাঠীর জিজ্ঞাসা করছিল প্রহ্লাদ মহারাজকে, যে তুমি অত বড় ভক্ত হলো কী করে, আমার তো জানি স্কুলে তুমি পড়াশোনা করো, এখানে কোনো বৈষ্ণব আসে না, আমাদের স্যার তো কোনোদিনই বেশ ষণ্ডমর্গ বলেনি, আর তুমি তো সে রাজপ্রাসাদ যখন বাড়িতে যাও সেখানে থাকো, সেখানে আবার কে গিয়ে তোমাকে সমস্ত তথ্য কথা বললো। কারণ না প্রহ্লাদ মহারাজ স্কুল ছুটি হতো বা খেলা ছুটি সময়ে তার বন্ধুদেরকে এই ভাগবতের কথা শোনাতেন আর হরিনাম করতে বলতেন। তো বন্ধুরা জিজ্ঞাসা করছেন, তুমি সব কোথা থেকে পেল? তো প্রহ্লাদ মহারাজ বলেছেন যে কোথা থেকে আমি পেলাম, কালকে আমি বলছিলাম না আমাদের ভাগবত সম্মেলনে, ভক্তি কোন সময় ভক্তি শুরু করা যায়, হ্যাঁ যে কোনো সময়, যুবক সময় করা যায়, বৃদ্ধ সময় করা যায়, মৃত্যু সময় করা যায়, মৃত্যুর পরে নরকেও করা যাবে, শিশু অবস্থায় করা যাবে, মা পেটের থেকেও ভক্তি করা যায়। হ্যাঁ এটা প্রহ্লাদ মহারাজ তার দৃষ্টান্ত। প্রহ্লাদ মহারাজ বলছেন, তখন একবার হিরণ্যকশিপু তপস্যা করতে গিয়েছেন, তো ইন্দ্র, দেবরাজ ইন্দ্র আক্রমণ করে, তো প্রহ্লাদের মা, কী নাম প্রহ্লাদের মা, কয়াদু, কয়াদুকে হরণ করে নিয়ে যাচ্ছিলেন, মনে করছিলেন যে এর মধ্যে একটা মহান অসুর আছে, হিরণ্যকশিপুর পুত্র মানে এই একটা বড় অসুর হবে, তো তাকে যখন হরণ করে স্বর্গে নিয়ে যাচ্ছেন, তখন নারদমুনি দেখছেন, হরে দেবরাজ ইন্দ্র, হরে আপনি কি করছেন, আপনি অন্যের একটা স্ত্রীকে নিয়ে চলে যাচ্ছেন। তখন নারদমুনি, না না, তখন ইন্দ্র বলছেন, না দেবর্ষি, আমি এই নারীকে হরণ কর অপহরণ করছি না, এই নারীর গর্ভে একটা মহান অসুর আছে, হিরণ্যকশিপুর সন্তান আছে, তো হিরণ্যকশিপু জগৎকে অত উৎপাদিত উৎপীড়ন দিচ্ছে, তো ওর বীর্য থেকে যে সন্তান জন্ম হবে সে জগৎকে আরও উৎপীড়ন করবে, তাই আমি একে নিয়ে রাখব, এ সন্তান জন্ম হলে তাকে মারব। তো ইন্দ্র মনে করছে কয়াদুর গর্ভে কে আছে, এটা অসুর, আমার বড় শত্রু আছে, তাই না, বড় শত্রু আছে, কিন্তু শত্রু হলেও ইন্দ্র অপেক্ষা করছে, না সে জন্ম হওয়ার পর তাকে মারব আমি, বুঝতে পারছেন, মানে কলিযুগের অবস্থা কি দুরাবস্থা। আমার পুরাণে অত হিংসা, অত যুদ্ধ, কত কি কথা বলি, কিন্তু অত কিছুর মধ্যেও আমরা দেখতে পারছি ইন্দ্র তার শত্রুকে গর্ভে মারতে ইচ্ছা করছে না, বলছে জন্ম হোক তারপরে মারব। আমরা এখন বলি যখন অসুর রাক্ষসদের কথা বলি তো লোকেরা মনে করে আরে অসুর রাক্ষস এগুলো তো সব পুরকাল ছিল, পুরাণে লেখা আছে, এখন আর অসুর রাক্ষস কেউ নেই। কেন অসুর রাক্ষস মানে আমরা মনে করি কি সে বড় বড় দান থাকবে, পেটে একটা চোখ থাকবে, কিরকম মুখ থাকবে, এগুলি বর্ণনা শুনেছি তো। আর এখন দেখছি এরকম তো মানুষ আমরা দেখি না, এখন অসুর রাক্ষস কেউ নেই। না না, এখন আরো বড় বড় অসুর রাক্ষস আছে, দেখতে খুব সুন্দর, টাই স্যুট বুট পড়েছে, ভিতরে বড় অসুরকে ধরে রেখেছে। হ্যাঁ, তো যারা অসুর বড় বড় অসুররা যে কাজ করে না, তা থেকে আরো গর্হিত কাজ করে। দেবরাজ ইন্দ্র তার শত্রু হলেও তার গর্ভে থেকে মারে না, বলছে জন্ম হলে মারব। আর এখন কি আছে, গর্ভে মারছে। গর্ভে কে মারছে? শত্রু মারছে, মা তার গর্ভে। তার কত দুরাবস্থা বর্তমান দেখো। তো তখন নারদ মুনি যখন শুনেছেন এই কথা, বলছে না না না, সে গর্ভে অসুর নেই, সে মহাভাগবত রয়েছে, তুমি একে দাও আমার আশ্রমে রাখবো। আশ্রমে রেখে একে আমি যখন হিরণ্যকশিপু তপস্যা শেষ হবে তখন ওকে ফিরিয়ে দেবো। তো নারদ মুনি যখন আশ্রমে রেখেছিলেন, তো নারদ মুনি ভাগবত কথা বলতেন, মাতা কয়েদিকে বলতেন ভাগবত কথা। তো প্রহ্লাদ মহারাজ বলছেন যে মাতৃগর্ভ থেকে আমি সব শুনেছিলাম, মানে নারদ মুনির কথার অত পাওয়ার, সে মাতৃগর্ভে রয়েছে তাকে জ্ঞান দিতে পেরেছে, মাতৃগর্ভ থেকেও সে গুরু গ্রহণ করেছেন। আর কয়াদু নারী তো সে অতটা মানে জীর্ণ করতে পারে না, ধরতে পারে না কথাটাকে, না তিনি কখন শুয়েও পড়েছেন, কখন শুনছেন মন দিয়ে, শুনছেন না। প্রহ্লাদ আমি খুব মন দিয়ে শুনেছিলাম, তো এই জন্যই সে অসুর গৃহে জন্মলাভ করলেও সে মাতৃগর্ভে থাকবার সময় তাকে তার গুরুদেব তাকে জ্ঞান দিয়েছিলেন। তো এই একটা কারণ বলা হচ্ছে কেন প্রহ্লাদ এত বড় ভক্ত হলো। তো নরসিংহ পুরাণে আর একটা কারণ বর্ণনা করা আছে, তো সেখানে বলা আছে তো যখন হিরণ্যকশিপু তপস্যা করছিলেন তখন দেবতাদের বড় চিন্তা হয়ে গেছে যে এই তপস্যা এত হিরণ্যকশিপু একবার তপস্যা করছে না, অনেকবার তপস্যা করছে, এই একবার তপস্যার কথা বলা আছে। তো সব দেবতারা ভয় পেয়ে গেছে, এই তপস্যা যদি সিদ্ধিপ্রাপ্ত হয় তাহলে তো আমাদের অবস্থা খারাপ, কী করা যাবে, এর তপস্যাটাকে কোনোভাবে ভাঙতে হবে। কেননা আমাদের মর্ত্যলোকে কেউ তপস্যা করলে ইন্দ্র খুব ভয়ভীত হয়ে যায়। তো ইন্দ্র তখন কী করবে, সব মেনকা উর্বশী অপ্সরাদেরকে পাঠিয়ে দেবে, এটা তপস্যা ভঙ্গ করে দাও। কিন্তু হিরণ্যকশিপুকে তপস্যা ভঙ্গ করার শক্তি কারণ নেই, সে অত দৃঢ় তপস্যার দিকে ছিল। তো সবার চিন্তা হয়ে গেছে এর তপস্যা কী কী ভাঙানো যাবে। তখন নারদ মুনি বলছেন, কোন ঋষি বলল জানো, আগে বলেছিলাম, তো মনে আছে? তার মনে নাই, আমি একটা বলেছি আগে, কোনোদিন শুনেছ হেমহরি, শুনেছ? তুমি কি মনে রাখছো, তো ঘুমা আছে কেন? সে অনেক সেবা করছে, ক্লান্ত হয়ে পড়েছে। তো নারদ মুনি বলছেন যে আমি ওর ওর তপস্যা ভেঙে দেব। আমি বল না না, পর্বত মুনি কেউ শোনো না, মায়াপুর ভক্তরা আমি আগে বলেছি এই বিষয়টা, কেউ শুনেছে এপারে এদিকে পদ্মনেত্র? কোন ঋষির নাম ছিল নারদ ঋষি? হ্যাঁ ঠিক আছে, আমি যখন জানি না আপনারা যেটা বলবেন সেটাই হ্যাঁ বলবো। তো নারদ ঋষি আমার মনে পড়ছে না। তো নারদ ঋষি বলছেন আমি কি তার তপস্যা ভেঙে দেব। তো নারদ মুষি কি করেছেন, নারদ ঋষি মনে হয় তো হিরণ্যকশিপু যখন তপস্যা করছিল সে বসে ওম ব্রহ্মায় নমঃ ওম ব্রহ্মায় নমঃ ওম ব্রহ্মায় নমঃ তপস্যা করছে বসে বসে। তখন এই নারদ ঋষি এটা পাখি রূপ ধারণ করে গিয়ে যে গাছের গোড়ে তপস্যা করেছিল সেখানে বসে বলছে ওম বিষ্ণু নমঃ ওম বিষ্ণুবে নমঃ ওম বিষ্ণুবে নমঃ, যেন হিরণ্যকশিপু শুনতে পারে এরকম বলছে। আর হিরণ্যকশিপুর কানে বিষ্ণুর নাম যখন গিয়েছে ও তো বিষ্ণুর নাম শুনতে পারে না, বিষ্ণুর নাম ঢুকলেই ওর কানটা রি রি করে, তো বিষ্ণুর নাম শুনতেও রেগে গিয়েছে, কি আছে বিষ্ণুর নাম করছে এখানে, তো যে রেগে গেল বাস তপস্যাটা নষ্ট হয়ে গেল। তো নারদ মুনি কাহিতাকে সেখান থেকে উড়ে চলে অদৃশ্য হয়ে গেছেন, সে খুঁজে পায় না। তো এই যে তার ক্রোধ এসে গেল, ক্রোধ এসে গেল তার তপস্যা ভেঙে গেল। তখন হিরণ্যকশিপু খুব চেষ্টা করছে, সে ক্রোধকে সম্বরণ করে আবার সে তপস্যা মন দেবে। কিন্তু অত ক্রোধ এসে গেছে, সে ক্রোধকে আর সম্বরণ করতে পারছে না। তো এখন কী করে ক্রোধকে সম্বরণ করবে? তা আমি তো গতকালকে বলেছিলাম না, পরশু হিরণ্যকশিপুর সব জ্ঞান আছে, ভগবদ গীতার সব জ্ঞান তার কাছে আছে। তো হিরণ্যকশিপু চিন্তা করছে, এই যে কা আমার ক্রোধ এসে গেল, তো ক্রোধটা আসে কোথা থেকে? সে চিন্তা করছে, ধায়তে বিশান পুংস সংঘস্তে সুপজায়তে সংঘাত সঞ্জায়তে কাম কামাত ক্রোধ অভিজায়তে। সে বুঝতে পেরেছে, হ্যাঁ, এই ক্রোধ যে এসেছে, এই ক্রোধটাকে কমাতে হলে আমি যদি আমার কামনাটাকে কমিয়ে দেব তাহলে ক্রোধ কমবে। তো সেই জন্য চিন্তা করে সে সেখান থেকে তপস্যার স্থান থেকে ফিরে এসে সে কয়াদুর সঙ্গ করেছে, কয়াদুর সঙ্গ করেছে, ক্রোধ তার কমছেই না। হ্যাঁ, তো কয়াদুর সঙ্গ করছে, কামকে কাম প্রশমিত করবে। তোর কয়াদুর সঙ্গ করছে, তো সে সঙ্গ করবার সময়ে তখন ওই যে বিষ্ণু, ওম বিষ্ণু বে নমঃ, ওম বিষ্ণু, এটা ওর মাথায় ঢুক চলছে। তো নারদ মুনি যে পক্ষী রূপ বলছে, ওই শব্দটা বিষ্ণু 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 চলছে। আর সেই সময়ে যখন সে কয়াদুর গর্ভে আধান করেছে, তো সেই সময় তো সে বিষ্ণু চেতনায় ছিল, তো বিষ্ণু বিষ্ণু চিন্তা করছে, সেজন্য প্রহ্লাদ বাবু বড় বিষ্ণু ভক্ত হয়ে গেছে। তো অসুর হলেও সে বিষ্ণু চিন্তা করছে, তখন সে বিষ্ণু ভক্ত হয়ে গেছে। এর দ্বিতীয় কারণ নরসিংহ পুরাণে বর্ণনা করা হয়েছে। আরেকটা একবার গুরু মহারাজ বলছেন, এটা মনে হয় পদ্ম পুরাণে বর্ণনা করা হয়েছে নাকি, যে এই প্রহ্লাদ মহারাজ তার পূর্ব জীবনে একটা সাধারণ বালক ছিল। তো সে বালক একটা মেয়ের সঙ্গে তার ভালোবাসা ছিল, তো সে ভালোবাসা করে এবার জঙ্গলে গিয়েছে ফুর্তি করার জন্য, ওরা দুজন গিয়েছে। তো জঙ্গলে গিয়ে একটা ভাঙ্গা মন্দির সেখানে ছিল, তো সেখানে বসে ফুর্তি করবে। তো এই ছেলেটা কি করেছে, জায়গাটা পরিষ্কার করেছে। তো জায়গা পরিষ্কার করে, হ্যাঁ, তো সেটা কি ছিল, সেই জায়গাটা যে পরিষ্কার করেছে ওই জায়গাটা নৃসিংহদেব মন্দির ছিল। কিন্তু ছেলেটা বুঝে না নৃসিংহদেব মন্দির বলে, ও এমনি ফুর্তি করতে ঝাড়ু দিয়েছে। তাতে অত স্বীকৃতি হয়ে গেছে যে পরের জীবনে সে প্রহ্লাদ মহারাজ হয়ে গেছে। মানে ভক্তির অত শক্তি, সেইটা শাস্ত্রে বলা আছে। একটু যদি কেউ করে, শাস্ত্রের বহু প্রমাণ পুরাণে বর্ণনা করা আছে, অজ্ঞানতা স্যার একটু যদি ভক্তি করে, যেরকম আমরা শুনেছি এটা মন্দিরে এটা প্রদীপ দেওয়া হয়েছিল, ঘি প্রদীপ চলছিল। তো মন্দির বন্ধ করে পূজারি চলে গেছে, আরও একটা ইন্দুর এসেছে, তো ইন্দুর এসে ঘিটা খেতে গিয়েছে। তো ঘিটা যখন খেতে গেছে, প্রদীপটা সে সময় আস্তে আস্তে লিভে যাবে, প্রদীপটা লিভে যাবে, এই সময় ইন্দুর উঠেছে ঘি খাওয়ার জন্যে। তো ইন্দুরের মুখটা লেগে গেছে, লেগে সে সলিতাটা নড়ে গেছে, বেশি ঠেলে দিয়েছে, আর প্রদীপটা জোরে জ্বলে উঠেছে। তো জোরে জ্বলে উঠেছে, ইন্দুরটা আগুন লেগে পড়ে মারা গেছে, আর তখন সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠে চলে গেছে। ও জানে না ও ঘি খেতে গিয়েছে, তো প্রদীপটা জেলে জেলে ঠেলে দিয়েছে, যে বড় আগুন জ্বলছে ভগবান বিষ্ণু মনে করেছেন, ও একটা মহাআরতি আমাকে করলো, এ মহাআরতির ফলকে দেওয়া যাবে। অত ছোট একটু দিলে ভগবান কত বড় মহান বলে গ্রহণ করেন। তো তাহলে এই ভক্তির যে কত শক্তি রয়েছে আমরা এখান থেকে বুঝতে পারি। আরেকটা গুরু মহারাজ বলছিলেন, এই তার পূর্ব জীবনে এই মেয়ের সঙ্গে ভালোবাসা করে গিয়েছিল। তো ভালোবাসা মানে কি, প্রথম ভালোবাসা তারপর ঝগড়াঝাটি, তাই না? তো ভালোবাসার পর তো ঝগড়াঝাটি লাগে। তো ভালোবাসতে গিয়েছিল, তারকে ঝগড়া লেগে গেছে, মেয়ের সঙ্গে ঝগড়া লেগে গেছে এই ছেলেটা। তো ঝগড়া সারা রাত দুজন ঝগড়া করছে, ঝগড়া করে আর ঘুমাতে পারছে না, আর খাবার নিয়ে গেছে, রেগে খাওয়া হচ্ছে না আর ঘুমও হচ্ছে না। আর ওই যে ঘুম হচ্ছে না, সারাদিন খায় না সারা রাত খায় না, ওই দিনটা নৃসিংহ চতুর্দশী তিথি ছিল। তার ফলে আর নৃসিংহ চতুর্দশীর ফল পেয়ে গেল, প্রহ্লাদ মহারাজ হয়ে গেল। এই সম্পর্কে কেউ কেউ প্রশ্ন করে বা আপনাদের মনে মধ্যে প্রশ্ন হচ্ছে, যে প্রহ্লাদ মহারাজ হওয়ার পর তো নৃসিংহদেবের আবির্ভাব হলো, তাহলে তার আগে নৃসিংহ মন্দির কী করে থাকলো, তার আগে নৃসিংহ চতুর্দশী কী করে থাকলো? তো এটা আমাদের আচার্যার বলছেন, হ্যাঁ, এটা পূর্বকল্পে, প্রতিকল্পে তো নরসিংহ ভগবান আসছে না, তার পূর্বকল্পের যখন ভগবান নরসিংহ আসছিলেন, সেই তিথি ছিল আর সেই মন্দির ছিল, সেই জন্যে এটা ফল প্রাপ্ত হলো। এরকম বিভিন্ন কারণ, বিভিন্ন কারণে প্রহ্লাদ মহারাজ তিনি ভক্ত হতে পেরেছেন। তো প্রহ্লাদ মহারাজ তো ভক্ত হলেন, তো তাকে গুরুকুলে পাঠিয়ে দেওয়া হলো, ছোট্ট শিশু 5 বছরের প্রহ্লাদ। তো হিরণ্যকশিপু তখন তো প্রহ্লাদ মহারাজের এই সমস্ত ভক্তিমূলক লক্ষণ প্রকাশিত হয় না ততটা, যদিও প্রহ্লাদ মহারাজ ছোটোবেলা থেকে শাস্ত্রে বর্ণনা করা আছে এ চৈতন্য মহাপ্রভু যে প্রেমভক্তির লক্ষণ দেখাছেন, অষ্টসাত্বিক বিকার, সে কান্না করবে, কম্প, স্বেদ, পুলক, অশ্রু, এই সমস্ত প্রথম প্রহ্লাদ মহারাজের কাছে দেখাছিল। প্রহ্লাদ মহারাজ ছোট শিশু যখন ছিলেন তখন থেকে সময় সময় খুব মন দুঃখ করে এরকম বসে থাকতেন, এরকম করে, আর কখন খুব সূর্যের ছুটতেন, কখন জোরে চিৎকার করতেন, কখন আনন্দে নৃত্য করতেন, কখন বসে বসে হাসতেন, সর কী করছো, এটা কেন করতেন? হ্যাঁ, উনি ভগবানকে দেখতে পারতেন, ভগবানের সাথে আলিঙ্গন করতেন, খুব আনন্দ পেত। তারপরে কখনো ভগবানকে না দেখতে পারে খুব দুঃখে বসতেন, কখন ভগবান এসে দেখা দিয়ে চলে গেলে খুব জোরে ছুটতেন, কিন্তু ও দেখতে পারছে, আর তো কেউ দেখতে পারছে না, না দেখতে পারে সবাই বলছে কি এর পাগল হয়ে গেছে নাকি, তাকে মনে করতেন। কিন্তু প্রহ্লাদ মহারাজের ছোটোবেলা থেকে, শিশুবেলা থেকে সমস্ত লক্ষণ দেখা যাচ্ছিল। প্রহ্লাদ মহারাজকে তো গুরুকুলে পাঠানো হয়েছে, তাকে ভালো করে পড়াবে, শিখাবে, যেন একটা ভালো কি হয়, ভালো অসুর হতে পারে, এ ক্লাস অসুর, আমার ছেলেকে এ ক্লাস অসুর করে দাও তোমরা। তো ষণ্ড অমরকরকে পাঠানো হয়েছে, শুক্রাচার্যের ছেলে ষণ্ড অমরক। তো ষণ্ড অমরক ছোট প্লে গ্রুপের ছেলেকে আর কী পড়াবে, এই খেলাধুলা করে তো ফিরে এসেছে বাড়িতে, তা কয়াদু তাকে স্নান করিয়েছে, ভালো সুন্দর বস্ত্র পরিয়েছে, অলঙ্কার পরিয়ে তার বাবার কাছে নিয়ে গেছে। তো বাবা সেদিন একসময় কী করছে, একদা অসুররাট পুত্রম অঙ্কম আরোপ্য পাণ্ডব, নারদ মুনি বলছেন হে পাণ্ডব, হে যুধিষ্ঠির, একদা অসুররাট পুত্রম অঙ্কম আরোপ্য, এক সময় সেই অসুর রাজা হিরণ্যকশিপু পুত্র প্রহ্লাদকে তার কোলে বসিয়ে প্রপচ্ছ কথ্যতং বৎস মন্যতে সাধুজৎ ভবান, তো জিজ্ঞাসা করছে হে বৎস, হে পুত্র, তুমি বলো তোমাকে কি ভালো লাগে। হিরণ্যকশিপু চিন্তা করছে তো প্লে গ্রুপের ছেলে, একে আর কী বলবো, কী পড়াশোনা করেছ, পরীক্ষা পাস করেছো কি না, এগুলো তো নেই কিছু, তো বলছে তোমাকে কি ভালো লাগে, কী শ্রেষ্ঠ বলে তুমি কোনটা ভালো বলে মনে করো। তো যখন এই প্রশ্ন জিজ্ঞাসা করছেন হিরণ্যকশিপু, তো প্রহ্লাদ মহারাজ বলছেন তৎ সাধু মন্যে অসুরবর্জ্য দেহিনাং সদা সমুদ্বিগ্ন ধ্যান অসদগ্রহাত, অসুরবর্জ্য, হে অসুর শ্রেষ্ঠ, কে বলছে, প্রহ্লাদ মহারাজ পিতাকে বলছেন হে অসুর শ্রেষ্ঠ তৎ সাধু মন্যে, আমার সেইটাই শ্রেষ্ঠ বলে মনে হয়, বিশেষ করে দেহিনাং সদা সমুদ্বিগ্ন ধ্যান অসদগ্রহাত, এই দেহধারী মানুষের জন্য, যে দেহধারী মানুষ সদা সমুদ্বিগ্ন, সবসময় উদ্বিগ্ন রয়েছে, মানুষ সবসময় উদ্বিগ্ন হয়ে রয়েছে, কেন উদ্বিগ্ন হয়ে রয়েছে, না ধ্যান অসদগ্রহাত, সবসময় শরীরের প্রতি অত আসক্ত, এই অসৎ দেহের প্রতি অত আসক্ত, এর কথা ধ্যান করতে করতে মানুষ অত উদ্বিগ্নের মধ্যে রয়েছে, এই প্রকার দেহধারী মানুষের জন্য কোনটা শ্রেষ্ঠ, তত সাধু মনে, আমার এইটাই সাধু শ্রেষ্ঠ বলে মনে হয়, কী শ্রেষ্ঠ, না হিত্বা আত্মপাতম গৃহম অন্ধকূপম বনম গতজৎ হরিম আশ্রেত, কি করা উচিত, না হিত্বা আত্মপাতম গৃহম অন্ধকূপম, এই ঘর হচ্ছে একটা অন্ধ কুয়ার মতন, সেখানে আত্মার কল্যাণ হয় না, আত্মার পতন হয়, হিত্বা তাকে পরিত্যাগ করতে হবে, হিত্বা আত্মপাতম গৃহম অন্ধকূপম বনম গতজৎ হরিম আশ্রেত, তাকে জঙ্গলে গিয়ে সে হরির আশ্রয় নেওয়া, এটাই শ্রেষ্ঠ। তো প্রহ্লাদের কাছ থেকে শুনে তো হিরণ্যকশিপু আশ্চর্য হয়ে গেছে, হ্যাঁ হিরণ্যকশিপু তো আশা করে না এই উত্তর, না হিরণ্যকশিপু কী উত্তর আশা করেছে, তার ছোট ছেলে তোমাকে কি ভালো লাগে বাবা, ছেলে কি বলবে, ও বাবা আমাকে চকলেট ভালো লাগে, আমাকে লড্ডু খেতে ভালো লাগে, এইটা এইরকম উত্তর আশা করেছিল, আর এই উত্তর পেয়ে সে খুব খুশি হয়ে যেত। কিন্তু প্রহ্লাদ মহারাজ এই উত্তর দেওয়ার লোক নয়, প্রহ্লাদ মহারাজ তাকে বলছেন যে উত্তর দিয়েছে তো তার মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু হিরণ্যকশিপু রাগ করে না, তিনি ক্রোধ করে না, তো হিরণ্যকশিপু বলছে ছোট ছেলে তো কিছু বুঝে না, কে একটা কিছু দুর্বুদ্ধি দিয়ে দিয়েছে ওকে, হ্যাঁ কিছু ভুল বুদ্ধি দিয়ে দিয়েছে। তো হিরণ্যকশিপু ষণ্ড অমরককে জিজ্ঞাসা করছে কি ব্যাপার, তোমরা যাও, মনে হয় আমার মনে হয় তোমাদের স্কুলে কোনো বৈষ্ণব হরেকৃষ্ণ ঢুকে পড়েছে মনে হয় এসে, তো আমাদের ভক্তদের কলেজে কলেজে আমরা যাই, স্কুলে স্কুলে যাই, খুব ছুপে ছুপে যেতে হবে আমাদেরকে, আমাদের কলেজ প্রচার করতে যারা যায় তারা এই ধুতি শার্ট পরে গেলে ঢুকতে দেবে না তো, ব্রহ্মচারী কিন্তু প্যান্ট শার্ট টাই পরে চুল রেখে যেতে হবে আমাদেরকে, কারণ হিরণ্যকে শুধু চেলারা আছে না ওখানে, তারা বন্ধ করে দেয় ঢুকতে পারবে না এখানে। আমাদের বাবা বাবা মারা আমাদের শিক্ষক শিক্ষিকারা তারা আমাদের নিয়ে বড় চিন্তা করে তো, ছেলে মেয়েদের নিয়ে তারা বড় চিন্তা, তাই যখন ভক্তরা যায় ছেলে মেয়েদেরকে বুঝিয়ে সাধু করতে ভালো মানুষ করতে, না না আমার ছেলে সাধু হয়ে যাবে, সাধু হবে না, আমার ছেলে হিরণ্যকশিপু হয়ে থাকুক এখানে, বাবা মা খুব খুশি হয়, তারা বোঝে না এটা। তো এইটা শুধু আজকের এই সমস্যা নয়, সেই সময় থেকে হিরণ্যকশিপু মাথায় চিন্তা, হ্যাঁ এই ইস্কন বালাদেরকে আউট করে রাখতে হবে হরে কৃষ্ণ বালাদেরকে। তো সে বলছে আসু পাহারা দিয়ে দিয়েছেন যে কেউ যেন এই স্কুলে ঢুকতে না পারে। তখন ষণ্ড অমরকে গিয়ে তাকে ভালো করে বোঝাচ্ছে যে তুমি রাজা ক্ষত্রিয় তাকে শাসনের কথা শেখাচ্ছে, কে শত্রু কে মিত্র, সাম দান দণ্ড কি সাম দান ভেদ দণ্ড, হ্যাঁ চারটা নিয়ম সব শেখাচ্ছে, কিন্তু প্রহ্লাদ মাস কিছু শুনতে চায় না, কে শত্রু কে মিত্র সবাই তো মিত্র তার জন্য। তো প্রহ্লাদ মহারাজ কি করছেন এই ষণ্ড অমরকে পিচিং করা শুরু করে দিয়েছে, তা ষণ্ড অমরকে কার কোনো কথাই শুনে না, তখন যাই হোক কোনো তো বুঝে টুঝে আবার দ্বিতীয়বারের জন্য নিয়ে এসেছে, সেকেন্ড টাইম আবার নিয়ে এসছে হিরণ্যকশিপুর কাছে। তো হিরণ্যকশিপু এখন সেরকম তাকে কোলে করে প্রশ্ন জিজ্ঞাসা করছে, তো হিরণ্যকশিপু এবার একটু সতর্ক হয়ে প্রশ্ন জিজ্ঞাসা করেছে, গতবার তো বলেছিল তোমাকে কি ভালো লাগে, তো একটা বম ফাটালো, আমাকে ভালো লাগে হরির ভজন করা, তো এবার তোমাকে কি ভালো লাগে এটা জিজ্ঞাসা করছে না, কারণ তা হিরণ্যকশিপু বলছে না ষণ্ড তোমরা কি ওকে শিখিয়েছ, ওরা বলছে না তো আমার এগুলো শেখায় না। তো হিরণ্যকশিপু বলছে কি তোমাকে কি ভালো লাগে না জিজ্ঞাসা করে, তোমরা স্কুলে যা পড়েছ না তোমার গুরুদেব যা শিখিয়েছে, তোমার গুরুদেব যা শিখিয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কি সেটা আমাকে বলো। তো হিরণ্যকশিপু বলছে গুরুদেব মানে কি ষণ্ড আমাকে যা শিখিয়েছে তার শ্রেষ্ঠটা বলবে। আর যখন এই প্রশ্ন জিজ্ঞাসা করছে তখন প্রহ্লাদ মহারাজ বলছেন তার বাবাকে শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষম আত্মনিবেদনম ইতি পুংসার্পিতা বিষ্ণু ভক্তি সেত নবলক্ষণ ক্রিয়তে ভগবতী দা তৎমন্যে অধীতম উত্তমম। হে পিতা তৎমন্যে অধীতম উত্তমম, আমার মনে হয় সেইটাই সর্বোত্তম। কোনটা সর্বোত্তম, না ক্রিয়তি ভগবতী অধা, যার দ্বারা ভগবানকে ভক্ত খরিদ করতে পারবে, তা ভগবানের প্রতি এই সমস্ত নববিধা ভক্তি যদি করা যায়, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম নববিধা ভক্তি যদি করা যায়, তা আমার মনে হয় তৎমন্যে অধীতম উত্তমম সেটাই সর্বশ্রেষ্ঠ। তো এইটা শুনে আগের বার তো হিরণ্যকশিপু হেসেছিল, এই ছোট বাচ্চা কি বলছে, কিন্তু এইবার বুঝতে পারছে এই তো ব্যাপারটা খুব গুরুতর ব্যাপার, এতে আরও বাড়াবাড়ি বেশি শুরু করে দিয়েছে। তখন খুব রেগে গেছে, তো রেগে গিয়ে তো জিজ্ঞাসা করছে ষণ্ড অমরকে কি ব্যাপার, হ্যাঁ তো বলছে আমি বললাম তোমার গুরু যা শিখিয়েছে তা থেকে সবটা ভালো কি, তো এটাও বলছে তোমরা ওকে শিখিয়েছ, আসলে প্রহ্লাদ তো এই গুরুদেবের কথা শিখা বলছে না, ও তো ওর গুরুদেবের কথা বলছে, ও বলছে তোমার গুরু যা শিখেছে ওর গুরুকে নারদমুনি, এদের তো গুরু তেরা নয় ওর জন্য। তো না না আমার তখন মানে হিরণ্যকশিপু রেগে আগুন রেগেছে, না না হ্যাঁ আমার তো এগুলোকে শিখায় না, কোনোদিন ওকে আমার শিখায় না। তখন হিরণ্যকশিপু রেগে গিয়ে প্রহ্লাদ বলছে প্রহ্লাদ হ্যাঁ তুমি বলো কে তোমাকে শিখিয়েছে, এখানে কেউ শেখায় না, গুরুদেব শেখায় না, তুমি কি তোমার মন থেকে ওগুলো বলছ, কে তোমাকে বলছে, তোমার হরির প্রতি অত আসক্তি হলো কী করে, তোমার অত বিষ্ণু ভক্ত হলো কী করে, তুমি কি কার কাছে শুনে করছ না তোমার নিজের থেকে করছ, এই প্রশ্ন জিজ্ঞাসা করছে প্রহ্লাদ মহারাজকে। তখন প্রহ্লাদ মহারাজ সুন্দর উত্তর দিয়েছেন, শুনুন প্রহ্লাদ মহারাজ বলছেন তার বাবাকে মতির ন কৃষ্ণ পরত সত বা মিথ অভিপদ্যতে গৃহ প্রতানাং অদান্ত গভী বিষতাম তমিশ্রাং পুনঃ পুনচর বৃত্তচর্বনানাং। হে পিতা তোমার মতন অদান্ত গভী যে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে না, যে সবসময় ইন্দ্রিয় দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে, সেই প্রকারের মানুষের মতির ন কৃষ্ণ পরত সতবা, তার মতিগতি কৃষ্ণের দিকে হবেই না, পরের কাছ থেকে শুনে হবে না, নিজের চেষ্টায় হবে না, আর দুটোর যুক্ততে হবে না, মিথ্য অভিপদ্যতে গৃহপ্রতানাং, যারা গৃহপ্রতি যারা গৃহমেধি, যারা সবসময় ইন্দ্রিয় তর্পণ করবার জন্য অত ব্যস্ত থাকে, অদান্ত গভী, যার গো মানে ইন্দ্রিয়, যার ইন্দ্রিয় সংযত নয়, অদান্ত গভী বিশতান্ত মিশ্রাম পুনঃ পুনচর বিত চর্বনা, তারা কি করবে না, চর্বিত বস্তুটা আখে আখকে চাবাবে, চাবে জসটা শুষে ছাবড়াটাকে আবার চাবাবে। তো এই যারা অদান্ত গভী গৃহমেধি এইরকম করতে থাকে পুনঃ চর্বিত চর্বনা, তাদের দ্বারা তাদের মতির ন কৃষ্ণ পরত্ব সতবা, তাদের মতিগতি কারোর কাছ থেকে শুনে ভগবান দিকে হবে না, নিজের চেষ্টায় হবে না, আর দুটোর যুক্ততে হবে না। তাই তুমি যেরকম রাজা যে জীবনের লক্ষ্য জানে না, নতে বিধু স্বার্থ গতিমহি বিষ্ণু, জীবনের স্বার্থ কি নতে বিধু তারা জানে না, যে ভগবান বিষ্ণুকে লাভ করা জীবনের আসল স্বার্থ, দুরাশয়া যে বহি অর্থ মানুন, তাদের আশা খুব দুরাশা, বাহ্যিক জিনিসকে জীবনের অর্থ বলে মনে করে, বিষ্ণু যে যথার্থ অর্থ সে মনে করে না, অন্ধা যথা অন্ধে রূপগীয়মান স্তে অপি স্বতন্ত্রায় রুদম নিবন্ধ, এটা অন্ধ আরেক দল অন্ধকে যদি রাস্তা দেখাবে তাহলে কি হবে না, সবাইকে গাড্ডায় পড়বে। তো হিরণ্যকশিপু একটা অন্ধ, সে আর সব অন্ধদেরকে নিয়ে যাচ্ছে, তো সবাই গতি কী হবে, তে অপি উরুদামনি বদ্ধা, তারা সবাই ভগবানের সে দড়ি দ্বারা আবদ্ধ থাকবে, সে গুণের রজুর দ্বারা আবদ্ধ থাকবে। তাই কোনোভাবে এই মতিগতি কৃষ্ণের প্রতি হবে না। হিরণ্যকশিপুর প্রশ্ন ছিল না, তুমি কৃষ্ণের প্রতি অত আসক্ত হলো কী করে, তো এখনই তার উত্তর বলবে যে কী করে আমি আসক্ত হলাম। যে কেউ ব্যক্তি ভগবানের প্রতি কী করে আসক্ত হতে পারে, ন এসাং মতৃ তাবৎ উরুকমাঙ্গ্রি স্পৃশতি দাবৎ অনর্থ অপগমম যদর্থ মহিয়াসাম পদ রজভিষেকম নিষ্কিঞ্চনানাং নবৃণীত যাবৎ। তো প্রহ্লাদ মহারাজ বলছেন, হে পিতা, কাউর মতি ন এসাং মতি তাবৎ উরুক্রমাঙ্গ্রি স্পৃশতি, কাউর এই মন উরুক্রমের চরণ কমলকে স্পর্শ করতে পারবে না, কাউর মন তাকে স্পর্শ করতে পারবে না। অনর্থ উপগম যদর্থ, যে পর্যন্ত তার হৃদয় থেকে অনর্থগুলি দূরীভূত না হয়েছে, আর অনর্থ দূরীভূত হবে কীভাবে না, মহিয়সং পাদ রজভিষেকম, যতক্ষণ আমরা ভগবানের শুদ্ধ ভক্ত কৃষ্ণ ভক্তের পাদপদ্মের শরণ গ্রহণ না করেছি, তাদের চরণকমলের ধুলা দিয়ে আমাকে অভিষিক্ত না করেছে, মহিয়সং পাদ রজভিষেকম নিষ্কিঞ্চনাং ন বৃণীত যাবৎ, সেই নিষ্কিঞ্চন অকিঞ্চন ভক্তদের চরণধুলি নিয়ে যে পর্যন্ত আমরা নিজেকে অভিষিক্ত না করেছি ততক্ষণ কাউর মতিগতি ভগবান কাছে যাবে না। তুমি যত বড় রাজা হও, যত বড় যোগী হও, যত বড় জ্ঞানী হও, যা কিছু হোক না কেন, তোমাকে ভগবানের ভক্তের চরণকমলে আশ্রয় গ্রহণ করতে হবে। তাই উনি বলতে চাইছেন যে কীভাবে তার মতিগতি হলো, তো ভগবানের ভক্তের আশীর্বাদ কৃপা আশীর্বাদ প্রাপ্ত হয়েছেন, সেজন্য তার মতিগতি ভগবানের দিকে হয়েছে। তো এইভাবে প্রহ্লাদ মহারাজ তার পিতাকে বলছেন। তা আমরা পুরাণে ভাগবতে বিভিন্ন জায়গায় দেখছি প্রহ্লাদ মহারাজ কীভাবে পিতাকে জ্ঞান দিচ্ছে, ষণ্ড অমরকে জ্ঞান দিচ্ছে, দেবতাদেরকে জ্ঞান দিয়েছেন, তার মাকে জ্ঞান দিয়েছেন, সবাইকে শিক্ষা দিয়েছেন। প্রহ্লাদ মহারাজের শিক্ষা, হ্যাঁ, তার ছাত্র বন্ধুদেরকে শিক্ষা দিয়েছেন। তো প্রহ্লাদ মহারাজের শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্যে যখন চৈতন্য মহাপ্রভু গদাধর পণ্ডিতের কাছে ভাগবত কথা শুনতে যেতেন, যখন মহাপ্রভু জগন্নাথ পুরীতে থাকতেন, তিনি গম্ভীরায় থাকতেন, আর গদাধর পণ্ডিত তোটা গোপীনাথে থাকতেন, তো মহাপ্রভু জগন্নাথ দর্শন করে প্রতিদিন তোটা গোপীনাথে যেতেন ভাগবত কথা শ্রবণ করবার জন্য। তো সেখানে তোটা গোপীনাথে গিয়ে তখন গদাধর পণ্ডিত বলতেন, প্রভু আজকে ভাগবতের কোন কথা আপনি শুনতে চান? তো প্রতিদিন বলতেন যে আমি ধ্রুব প্রহ্লাদের কথা শুনতে চাই। তো প্রহ্লাদের চরিত্র অত মহান, অত শ্রেষ্ঠ, তা আমি বলছিলাম প্রথম দিন যখন শুরু করেছিলাম যে প্রহ্লাদের চরিত্র কত শ্রেষ্ঠ, যে সমস্ত বেদ বেদান্ত উপনিষদ যত জ্ঞান দেওয়া হয়েছে সেই জ্ঞান সার কথা ভগবদ গীতায় বলা হয়েছে, আর ভগবদ গীতা যত জ্ঞান দেওয়া হয়েছে তার সার কথা সপ্তম অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায় এই ছয়টা অধ্যায়ের মধ্যে বলা হয়েছে। এই ছয়টা অধ্যায় যত কথা বলা হয়েছে তার সার কথা কোন অধ্যায় বলা হয়েছে? নবম অধ্যায় বলা হয়েছে। নবম অধ্যায় যা বলা হয়েছে তা সার কথা নবম অধ্যায়ের শেষ শ্লোকে বলা হয়েছে। কি শ্লোকটা? মনমনা ভব মদ ভক্ত মদজাজি মাং নমস্করু। যে মনমনা আমার কথা স্মরণ কর, তো নববিধা ভক্তির শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম রয়েছে না। এক একটা ভক্তির জন্য এক একজন প্রসিদ্ধ। শ্রবণের জন্য কে প্রসিদ্ধ? পরিকীত মহারাজ। কীর্তনের জন্য সুখদেব গোস্বামী। স্মরণের জন্য প্রহ্লাদ মহারাজ। তো প্রহ্লাদ মহারাজ সেটাই ভগবদ গীতার যে শেষ শিক্ষা, মনমনা ভব মদ্ভক্ত, আমার ভক্তের ভাব যেরকম সেই ভাবে আমার স্মরণ কর। তো প্রহ্লাদের চরিত্র সেটা দেখা আছে। তাই এখানে বলা হয়েছে, নারদমুনি বলছেন যে প্রহ্লাদ মহারাজ চরিত্র অত শ্রেষ্ঠ, এখনো বড় বড় সভা সমিতিতে মুনি ঋষিরা তার চরিত্রের কথা আলোচনা করে, যার চরিত্র আলোচনা করার মাধ্যমেই সমস্ত জগতের কল্যাণ হবে। যে প্রহ্লাদ মহারাজ কি, নরসিংহ ভগবান কি, সমবেত ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে।